जय मिताल, जय गौर, जय श्री राधे। आमरा श्री श्री दामोदर व्रत के उपलक्ष करे सम्मुखे विद्यमान श्री श्री गिरिराज महाराज जी के श्रवण करानोर अभिप्राय नित्य प्रति श्रील सनातन गोस्वामी प्रभुपादे विरचित श्री श्री बृहद भागवतामृत श्रवण करे आसछि। अति अद्भुत, अति सुंदर, महिमान्वित, सिद्धांत पूर्ण श्री ग्रंथ, तई बृहद भागवतामृत के काके बोलछिले परीक्षित महाराज। তিনি যখন ঋষি শাপাগ্রস্ত হলেন, কেবলমাত্র পরমায়ুকাল এক সপ্তাহ, এক সপ্তাহ তিনি শ্রী সুখদেব গোস্বামী প্রভুপাদের থেকে এই দিব্য শ্রীমৎ ভাগবত সপ্তাহ দিন রাত চব্বিশ ঘন্টা মিলে সাত দিন একইভাবে তিনি শ্রীমৎ ভাগবত কথা শ্রবণ করেছিলেন। এই ভাগবত কথা হয়েছিল দিন রাত মিলে নন স্টপ একেবারে অনর্গল চলেছিল। এখন যেমন সপ্তাহ হয় আমরাও করি, তাতে মাত্র তিন চার ঘন্টা, তাতে আমরা মনে করি সব হয়ে গেছে। সুখদেব গোস্বামীপাদ তিনি বললেন, হে পরীক্ষিত, এই কিঞ্চিত তোমাকে শ্রবণ করালাম, সাত দিনে ভাগবত কি শ্রবণ করাব। সাত দিন পর শুকমুনি তিনি তো আপন গন্তব্য স্থানে প্রস্থান করলেন, আর অপরদিকে মাতা উত্তরা তিনি রোদন পরায়ণা হয়ে নিজ পুত্র মহারাজ পরীক্ষিতের সমীপে এলেন। পরীক্ষিত মহারাজকে বলছেন, হে পুত্র, হে পরীক্ষিত, তুমি আমাদের প্রত্যেককে ছেড়ে চিরতরে চলে যাবে, এই দুঃখ আমরা কেমন করে সইব। পরীক্ষিত মহারাজ বললেন, হে মাতো, আমাদের কাল মৃত্যু হয় না, আমরা তো এই শরীরকে পরিবর্তন করে আমাদের আত্মা সংস্কার অনুসারে আরেকটি শরীর প্রাপ্ত হয়। জ্ঞানের কথা বলতে লাগলেন, ভাগবতের কথা বলতে লাগলেন। মাতা উত্তরা তিনিও সামান্য নারী নন, তিনি নিজেকে সংযত করে বলছেন, হে পুত্র, তুমি যে এই দিন রাত চব্বিশ ঘন্টা একইভাবে সাত দিন যাবৎ যে ভাগবত কথা শ্রবণ করেছ, তোমার তো সময়ও অল্প, তুমি আমাকে সারাংশ শ্রবণ করা। তা সেই সারাংশ শ্রবণ করাতে গিয়েই যে সার সার কথাগুলি পরীক্ষিত মহারাজ বলেছিলেন সেটাই হচ্ছে শ্রী শ্রী বৃহদ ভাগবতামৃত। তাহলে ভাগবতের সার বলা হয়েছে, এর প্রথম খণ্ডে নিরূপণ করেছেন ভক্ত কেমন হবে, বিনয় দৈন্য, এই যে প্রথম একটি খণ্ডই চলে গেছে, প্রথম পর্ব যা প্রতিপাদন করেছিলেন মহামুনি নারদ, দ্বিতীয় খণ্ড আমরা শ্রবণ করছি। এখানে বলা হয়েছে সার কথা, যে সমস্ত যত যত ধাম তীর্থাদি রয়েছে তার মধ্যে এই ব্রজ 84 ক্রোশই শ্রেষ্ঠ, এটাই প্রতিপাদন করছেন। গোপকুমার কোথা থেকে কোথায় যাচ্ছে, তীর্থযাত্রা পরিশ্রম এসব কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দের চরণ, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। সে যেখানেই থাক না কেন, গৃহে থাক, বনে থাক, বৃন্দাবনে থাক, যে কোনো ধামাদিতে থাক, যদি তার মনটি গোবিন্দে সংযুক্ত হয় তাহলে সেটাই তার জন্য বৃন্দাবন। তবে হ্যাঁ, ধামের একটা মহিমা তো আছেই, স্থান মহিমা আছেই, কিন্তু সেই ধামে এসেও যদি গৃহের চিন্তা হয়, গৃহের কি হচ্ছে সেটাই যদি মগজে থাকে, তাহলে তার বৃন্দাবন বাস করে কোনো লাভ নেই। বরঞ্চ তিনি বৃন্দাবনে আসতে পারেননি, গৃহে বসে বসে এই বৃন্দাবনের কথা চিন্তন করছেন, জপের সাথে সাথে তারই বৃন্দাবন বাস হচ্ছে। আর যিনি বৃন্দাবনে এসে গৃহের চিন্তায় মগ্ন, তাহলে তার বৃন্দাবনে এসে কোনো লাভ হয় না। হ্যাঁ, ধামবাসের যে ফল সেটা সে প্রাপ্ত। এখানে গোপকুমার তিনি প্রতিপাদন করে বলছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত যত দিব্য লোক আছে তার মধ্যে এই ভৌম মথুরা বৃন্দাবন ব্রজ 84 ক্রোশ হচ্ছে শ্রেষ্ঠ, এটি প্রতিপাদন করতে তিনি কোথায় কোথায় ভ্রমণ করেছেন। তা গোপকুমার তিনি অন্তিমে এলেন ভগবান শ্রী রামচন্দ্রের ধামে অযোধ্যা, উপরিস্থিত অযোধ্যা ধাম, এই মর্তেই ভৌমিত অযোধ্যা ধাম আছে। ভগবান রামচন্দ্র তিনি বললেন, হে গোপকুমার, তুমি দ্বারকায় চলে যাও, জাম্ববানকে সাথে পাঠিয়ে দিলেন, দ্বারকাতে তিনি যখন এসেছেন সেই দ্বারকাপুরীকে প্রণাম করছে। এ কোন দ্বারকাপুরী, এই ভৌমে দ্বারকা, এই ভৌম দ্বারকাপুরী নয়, এটা হচ্ছে উপরিস্থিত যে দ্বারকা ধাম, এই মর্তেও দ্বারকা ধাম আছে, উপরিও আছে। তিনি দ্বারকাপুরীতে প্রবেশ করে যখন দ্বারকাপুরীর সীমানায় পৌঁছেছেন, তিনি প্রণাম করছেন বারংবার আর প্রার্থনা করছেন শ্রীকৃষ্ণের নিকটে। এবং দ্বারকাপুরীতে প্রবেশ করে তিনি দেখলেন যাদবগণ কতিপয় মাথুর দ্বিজপুত্রদের সঙ্গে তারা খেলাধুলা করছে, ক্রীড়া করছে, এবং সেই যাদব বর্গে যে মাধুর্য পরাকাষ্ঠা বিরাজিত, তাদের মধ্যে যে মাধুর্যতা রয়েছে, আমি এইরকম কুত্রাপি কোথাও দেখিনি, সেই মাধুরী অবলোকন করলাম, দর্শন করে আনন্দ ভরে প্রণামাদি করলাম, এবং আনন্দে আমি সব ভুলে গেলাম, আমার কি কর্তব্য সেটাও ভুলে গেলাম। যাদব কুমারগণ তারা সর্বজ্ঞ, মানে সবকিছুই অবগত, তারা আমাকে দেখলেন আমি গোবর্ধন নিবাসী গোপ পুত্র, তাই তারা আমাকে নিয়ে আনন্দ করে টানাটানি করে নিজেদের বক্ষে লাগিয়ে আলিঙ্গন দান করছে, আমাকে স্নেহ স্নেহাত্রপূর্ণ মানুষে আমার হস্ত ধারণ করে যাদবেরা অন্তপুরে নিয়ে গেল। আমি অনেক দূর থেকে সেই দিব্য সুধর্মা সভা বিশাল বড়, তার মধ্যে দেখলাম দিব্য মণি খচিত স্বর্ণ সিংহাসনের পরম উৎকৃষ্ট তুলিকার উপর লীলা সহকারে ভগবান দ্বারকানাথ তিনি শোভা পাচ্ছেন। বল দ্বারকাধীশ ভগবান কি জয়। দ্বারকাধীশের সেই সৌন্দর্য মাধুর্য দর্শন করে তার চতুর্দিকে ভক্তরা এমন ভাবে বেষ্টন করে রয়েছেন দেখে তিনি মহা আশ্চর্য হয়ে যাচ্ছেন, এবং মহা আশ্চর্য বিহার বিনোদনের সাগর স্বরূপে তিনি যেন আনন্দে ভেসে যেতে লাগলেন, এত আনন্দ হচ্ছে গোপকুমার। ভগবানের মস্তক উপরই বিশাল ছেদ ছত্র শোভা পাচ্ছে, দুই পাশে শ্বেত চামর বিজন হচ্ছে, অগ্রে সুবর্ণ পাদপীঠের উপর ভগবানের চরণযুগল স্থাপনা করা আছে বিরাজমান। রাজরাজেশ্বরের অনিরূপ পরিচ্ছদাদি চারিদিকে শোভা পাচ্ছে, এবং তার অনুরূপ পরিচারক বর্গ চতুর্দিকে তারা প্রভুর সেবায় নিযুক্ত ছিলেন। ভগবানের দক্ষিণ পার্শ্বে ছিলেন বসুদেব বাবা, বলরাম, অক্রূর কাকা, তারা আপন আপন সিংহাসনে উপবিষ্ট ছিলেন ডান দিকে। বাম পার্শ্বে ছিলেন মহারাজ উগ্রসেন, তাদের সম্মুখে ভগবানের সম্মুখে ছিলেন মহা মহা যোদ্ধাগণ গদ। এই গদ নামক যে যাদব, সাত্যকী নামক যে প্রভৃতি যাদবগণ, তাদের শক্তির কাছে দেবতারা পর্যন্ত পরাজিত হয়ে যেতেন, এত শক্তিশালী তারা। এবং তাদের বাম পার্শ্বে মন্ত্রী বিকদ্রু রয়েছে, কৃতবর্মার সঙ্গে অন্যান্য যাদব শ্রেষ্ঠ রাজন্যবর্গ তারা ক্রমান্বয়ে শোভা বিস্তার করছে। এবং শ্রী দেবর্ষী নারদ, তিনি যেমন গম্ভীর আবার সেই প্রকার হাস্যকৌতুক যেন, তাই ভগবান শ্রীকৃষ্ণের লীলা অনেক আছে কৌতুকময়, সেগুলিকে তিনি কীর্তন করছেন, আনন্দে নৃত্য করছেন, আর নর্ম বচন সহ মাঝে মধ্যে আবার ব্যাখ্যাও করছেন, বিনা বাদ্যে প্রভুকে হাস্যরস আস্বাদন করাচ্ছেন। প্রভু সহ প্রভু ভক্তেরা সুধর্ম সভায় তারা এসে গড়াবে হাস্যরস, গম্ভীর রস সবসময় তো আর ভালো লাগে না, হাস্যরস হয়। আর ভগবানের সম্মুখে ভগবানের বাহন গরুর তিনি হস্ত জোর করে প্রভুর স্তুতি করছিলেন। প্রিয়তম উদ্ধবজি মহাশয় তিনি প্রভুর পাদপদ্ম সেবা করছিলেন, আর গোকুল সম্বন্ধীয় প্রভুর প্রিয় রহস্য বার্তা বিজ্ঞাপনের নিজ ঈশ্বরের সন্তোষ বিধান করছিলেন উদ্ধবজি। তিনি এই ব্রজের কথা বলছেন আর চরণ সেবা করছেন, সুতরাং তাদের পূর্বের থেকেই ব্রজলীলারই চর্চা চলছে। এবং আমি দীর্ঘকাল হতে প্রভুকে দেখার আশা পোষণ করে আসছিলাম। সেই প্রভুকে দূর হতে দেখে আমি পাগলের মতো হয়ে উদ্দণ্ড দুই বাহু তুলে আনন্দ করতে করতে প্রেমভরে মূর্ছিত হয়ে পড়ে গেল। তিনি পড়ে গেলেন মূর্ছিত হয়ে। ইত্য অবসরে প্রভু পরম স্নেহরসে আপ্লুত হয়ে উদ্ধবকে আদেশ করলেন, ইঙ্গিত করলেন যে যাও আমার প্রিয় ভক্ত গোপকুমারকে নিয়ে এসো। ইশারাতেই বুঝে গেল এই বৈষ্ণব ধর্মে সূক্ষ্ম ব্যক্তিদের সবকিছু করণীয়, স্থূল বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা এই বৈষ্ণব জগতে কিছুই করতে পারে। স্থূল বুদ্ধি মানে মাথা মোটা। দেখুন ইশারাতে বলছেন, ইশারাতেই কাজ হচ্ছে, আর মূর্খ দিয়ে কাজ করার মতো বিপদ। শ্রী উদ্ধব ভগবানের ইঙ্গিত প্রাপ্ত হয়ে দ্রুত গতিতে আমায় অর্থাৎ গোপকুমারকে গোপবেশ দর্শনে পরম হৃষ্ট হয়ে উদ্ধবজি মহারাজ তিনি তাকে তুলে আলিঙ্গন দান করে তার কাছে নিয়ে এসলেন, নিয়ে আসলেন প্রভুর পার্শ্বে নিয়ে গেলেন। ভগবান তিনি ভক্তকে দেখে সুধর্ম সভার শ্রেষ্ঠ সিংহাসন ছেড়ে তিনি গোপকুমারকে আলিঙ্গন করতে যাবেন। প্রিয় উদ্ধবজি কি করলেন, প্রভুকে বললেন প্রভু আপনি বসুন, আপনি উপবেশন করুন। গোপকুমারের হাতটি ধরে টেনে নিয়ে গেলেন প্রভু যাতে উঠতে না হয় সেবা। তারপরে উদ্ধব গোপকুমারের মস্তকে হাত দিয়ে মস্তকটি নমনীত করে প্রভুর রাহুল চরণ যুগলে স্থাপনা করে দিলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। আহা, আর সেই প্রভু তিনি কি করছেন, তিনি গোপকুমারের মস্তকে হাত বুলিয়ে দিচ্ছেন, সর্বাঙ্গে হাত বুলিয়ে দিচ্ছেন। এবং ভগবানের সেই শ্রীকর স্পর্শ প্রাপ্ত হয়ে উদ্ধবের চেতন হলো, তিনি উঠে দাঁড়িয়ে প্রভুকে প্রণাম জানাচ্ছেন। আবার অকস্মাৎ দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি দেখছেন গোপকুমারের কোমরে, এই এখানে কোচর বা কোমর, কোমরে একটি বাঁশি রয়েছে, বাঁশিটার দিকে অপরূপ দৃষ্টিতে চেয়ে রয়েছেন ভগবান, আর মনটা পৌঁছে গেছে ব্রজে। ভগবান যেখানেই থাকেন না কেন এই ব্রজভূমিকে কখনো ভুলে যান। ভগবান তৎক্ষণাৎ তার বাঁশিটা নিয়ে দেখছে, দেখতে দেখতে প্রভুর চোখ মুখের অঙ্গের ভাব পরিবর্তন হতে লাগল। তখন উদ্ধবজি বুঝতে পারলেন যে এখন আবার যদি প্রভু ভাবরাজ্যে চলে যান তাহলে তো আবার অসুবিধে। দেবর্ষি নারদ একবার এইরকম করেছিলেন, আমরা প্রথম খণ্ডে শ্রবণ করেছি। গ্রহণপূর্বক প্রভু এক দৃষ্টিতে বাঁশিটার দিকে দেখতে দেখতে অশ্রু বর্ষণ করতে লাগল, অনর্গল প্রভুর চোখ থেকে বায়ু বর্ষণ হতে লাগল, ব্রজের কথা মনে পড়ে গেল। এখানে শ্রী বৃন্দাবনে শ্রী ভগবানের অনন্য সাধারণ মাধুর্য চতুষ্টয়ের মধ্যে বেণুমাধুরী আবার অন্যতম, আর উন্নত বেণুমাধুরী। তা এই বেণুমাধুর্যই তো ব্রজেরই সম্পদ, যে বেনু বাদন করে সমস্ত বৎসদের গো বৎসদের তিনি লালন পালন করতেন, যে বংশী বাদন করে তিনি গাভীদের লালন পালন করতেন, প্রত্যেকের নাম একই সঙ্গে অগণিত গাভীদের নাম ধবলি শ্যামলী ইত্যাদি নাম করে ডাকতেন। আবার এই বাঁশি বাজিয়ে তিনি রাধারানীকে ডাকতেন, রাধারানী সব কাজ ফেলে দিয়ে তিনি ছুটে শ্রীকৃষ্ণ চরণে চলে আসতেন। এই বংশী বাদন করে তিনি সমস্ত ব্রজগোপীদের আকর্ষণ করেছিলেন, এই বংশী বাজিয়ে তিনি তার সখাদের ব্রজবাসীদের সমস্ত সকলকে পরম আনন্দ দান করেছিলেন। তাই ভগবানের মাধুর্য চতুষ্টয়ের মধ্যে বেদমাধুর্য অন্যতম শ্রেষ্ঠ। আমাদের কবিগণ বলেন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। এই বৃন্দাবনে বংশীধ্বনি অনেকেই শুনেছেন, এখনো সেই বংশীধ্বনি বেজে চলেছে, কিন্তু আমরা এমনই কালের কবলে কবলিত হয়ে চিত্তকে কলুষিত করে আমরা প্রত্যেকে সেই বংশীধ্বনি আর শ্রবণ করতে পাচ্ছি। যারা শোনা শ্রবণ করার মতো কর্ম তারা শুনছেন, কিন্তু আমরা তো এই গ্রাম্য কথা, সংসারের কথা, সংসারের খবর এগুলোকে নেওয়ার জন্য ব্যস্ত। তাহলে প্রভুর বংশীধ্বনি কখন শ্রবণ করব? প্রভুর বংশীধ্বনি শ্রবণ করার জন্য আসেনি। আমরা এসেছি ঘরে কে কেমন আছে কি করছে এজন্য। কিন্তু যারা প্রকৃতই বৃন্দাবনে এসেছেন কৃষ্ণ অনুরাগে রাগিত হয়ে, তারা অতি অবশ্যই সেই সমস্ত দিব্য লীলা তারা দর্শন করছেন, সেই বংশীধ্বনি তিনি তারা শ্রবণ করছেন। তাই তো কবিগণ কি বলছেন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। যে যে স্থানে বংশীর ধ্বনি হয় সেটাই তো বৃন্দাবন। কিন্তু আমরা বৃন্দাবনে বংশীর ধ্বনি শ্রবণ করছি না, শ্রবণ করছি অন্য কিছু। তাহলে কি করে হবে? মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, আর এখন তো অন্য কিছু বাজছে যেগুলো পাঠে বলাও যায় না, অন্তত আমি বলি না। তাহলে অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। তা ঠিক তদ্ব এখনো সেই বৃন্দাবনে নিত্য নবায়মান লীলা চলেছে আর চলেছে। ভগবান গোপকুমারের সেই বংশী দেখে তার বৃন্দাবনের কথা মনে পড়তে লাগ। ক্ষণকাল পর ভগবান দ্বারকাধীশ নিজেকে সুস্থ করে বলছেন, হে গোপকুমার, তোমার কুশল তো, তুমি ভালো আছো, তোমার কোনো অসুবিধে নেই তো। এইরূপ বলতে বলতে ভগবান বাষ্প গদগদ ভাবপূর্ণ কোনো যেন এক অপূর্ব দশা প্রাপ্ত হলেন, ব্রজের কথা মনে পড়ে গেল। উদ্ধবজি তিনি তো ভগবানের প্রধানমন্ত্রী, অনেক সম্মানতা তিনি দেখলেন প্রভুর তো কোনো সমস্যা হতে পারে। এই ব্রজলীলার ভাবে বিভাবিত হয়ে প্রভু যদি অন্তর্দশায় প্রবেশ করেন তাহলে অনেক অনর্থ হয়ে যাবে। তাই তিনি কি করলেন, অনন্তর মন্ত্রীপ্রবর উদ্ধবজি প্রভুকে প্রবোধিত করে বললেন এবং অপরিস্থিত বসুদেব যাদবগণ উগ্রসেন আদি এবং অন্যান্য রাজাগণ এবং কিছু ঋষিরা তো সবসময় থাকতেন আছেন, তাদের দিকে আঙুল দিয়ে দেখে বলছেন প্রভু ওনারা তো আপনার সাথে কিছু কথা বলতে চান, বিষয়টা ঘুরিয়ে দিন। এখানে আমাদের আচার্য পাদগণ বলছেন উপরিস্থিত যে দ্বারকা সেখানে তো প্রভুর এই প্রকার ভাব হওয়া উচিত নয়। হ্যাঁ, ভৌম দ্বারকায় হতে পারে, কিন্তু উপরিস্থিত দ্বারকায় তো হওয়া উচিত নয়। সিদ্ধান্তের কথা বলছেন না, এটা তো ঠিকই যে প্রকট ও অপ্রকট উভয় লীলার ঐক্য হেতু এবং সর্বদা ভগবানের ভৌমলীলাগত আবেশভদ্রস্থ গোপকুমারের দর্শনে এই প্রকার ভাবোদয় হয়েছে। গোপকুমার এমনি ভগবানের সখা, আবার বেশ ও তদ্বৎ, তাই দেখে এটা হয়েছে, এটা হওয়া উচিত না বা হয় না, এটা বৈষম্য হয়ে গিয়েছে। মন্ত্রীপ্রভার উদ্ধবজি তিনি তার প্রভু দৃষ্টিকে অন্যদিকে করে দিলেন, ভগবানকে বলছেন হে ভগবান দেখুন না এই সমস্ত ঋষিরা অন্যান্য রাজারা বসুদেব বাবা উগ্রসেন মহারাজ তারা তো আপনাকে কিছু জ্ঞাপন করতে চান, বলতে চান। এবারে ভগবান তিনি তো রোদন করছিলেন, ভগবান কমল নয়ন উন্মীলন করে যাদবগণের সম্মুখে অবলোকন করে নিজেকে সংযত করে যত্ন সহকারে অনেক ধীরে ধীরে কষ্টে কিছু বলার চেষ্টা করছে। ভগবানের তাহলে এই দিব্য বৃন্দাবন কত প্রিয়, সেই বৃন্দাবনকে আমরা নষ্ট করে ফেলছি, আমরা সেই প্রকার ভাব দৃষ্টি দিয়ে আমরা দর্শন করতে পারছি। ভগবানের প্রিয় এই শ্রীধাম ব্রজমণ্ডল, সম্পূর্ণ ব্রজমণ্ডল। অনেক মুশকিলে উদ্ধবজি সমস্ত বিষয়গুলিকে ঠিক করে বলদেবকে অগ্রে করে ভগবানকে বললেন এখন তো সময় হয়ে গিয়েছে, আপনি এখন এই সভা সমাপ্ত করুন আজকের দিনের মতো, এখন ভোজনের সময় হয়েছে, প্রভু যাতে অন্তর্দশায় না পৌঁছে যান তাহলে প্রভুকে পুনরায় দ্বারকাধীশ রূপে ফিরে পেতে অনেক সময় লাগবে। যেমন ব্রহ্মাজি এসেছিলেন রৈবতক পর্বতে গিয়েছিলেন, সেখানে নব বৃন্দাবন ছিল ইত্যাদি ইত্যাদি, ওদিকে অন্তপুরে অন্তপুর হতে ষোড়শ সহস্র অষ্ট মহিষী রোহিণী দেবকী মাতাকে অগ্রে করে দাসীগণে প্রতি দাসীগণ মিলে ষোড়শ সহস্র অষ্টপ্রধানা মহিষীগণ মিলে দেবকী মাতা রোহিণী মাতা মিলে ভগবানকে স্বাগত জানাচ্ছেন, আরে এসো এসো যার যেমন সম্পর্ক। রুক্মিণী আদি অষ্টপ্রধানা মহিষী এবং অন্যান্য মহিষীবর্গ শ্রীকৃষ্ণের অনুরূপ গুণে পরিপূর্ণ এবং স্ব অনুরূপ দাসীগণ কর্তৃক পরিশোভিত হয়ে তারা মাতৃবর্গ সলজ্জ মহিষীবর্গ এবং প্রদ্যুম্ন সাল্লাদি কুমারগণে পরিশোভিত হয়ে নিজ প্রাসাদে প্রবেশ করল। উদ্ধবজি বিষয়টা একদম নর্মাল স্বাভাবিক রাখছেন, প্রভুর দাঁতে প্রভু যাতে ব্রজভাবে বিভাবিত না হয়। প্রাসাদের মধ্যে প্রবেশ করলেন, গোকুল স্মরণ জনিত স্থির ভাব তিনি সহসা গোপন করতে পারছিলেন না, অনেক কষ্টে তিনি উত্তম আসনে উপবেশন করলেন। এ সময় ভগবান যদিও নিজেকে সংযত করছেন কন্ট্রোল করছেন কিন্তু পাচ্ছেন না, তাই দেবকী মা তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে যশোদা মায়ের রূপ ধারণ করলেন, সঙ্গে সঙ্গে যশোদা মায়ের রূপ ধারণ করে দিলেন। আর মহিষীবান গোপ সুন্দরী বনের ন্যায় রূপ ধারণ করলেন। ন্যায় শব্দটি প্রয়োগ করা হয়েছে মতন, কারণ ব্রজগোপীদের সমতুল্লা কেউ নয়। গোপ এবং কুমারগণ মানে যাদব কুমারগণ তারা গোপ বালকের রূপ ধারণ করে দিলেন। স্বয়ং দ্বারকানাথ হস্তস্থিত বেণুগ্রহণ করে তো করে তিনি ধেয় মদন গোপাল রূপে গোকুলের ভাব গ্রহণ করে ফেলেন, সকলে নিজের ভাব গ্রহণ করে ফেলেন। আমি তখন আমার সেই ধেয় মূর্তি নন্দনন্দন শ্রীকৃষ্ণকে আমি বারংবার সাষ্টাঙ্গে প্রণাম করতে যাচ্ছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমায় আলিঙ্গন করে আমার সর্বাঙ্গে প্রভুর সেই দিব্য করকমল আমার শ্রীঅঙ্গে বুলিয়ে দিতে লাগলেন। আহা, আমার তাতে কি যে আনন্দ হচ্ছিল সেই আনন্দের ব্যাখ্যা হয় না, সে আনন্দের কথাও বলবেন। এইভাবে ভগবান সহস্তে মধ্যাহ্নকৃত মানে দুপুরবেলার যে ভোজন গোপকুমারকে নিজে খাইয়ে দিলেন। গোপকুমার বলছেন, না না প্রভু আপনি আগে পান, বলছেন না, জোর করে প্রভু গোপকুমারের মুখে সমস্ত ভোজন তুলে দিচ্ছে। ভগবান কত দয়ালু, কত কৃপাল। আমরা সেই ভগবানকে ছেড়ে সংসারে কত প্রকার লাঞ্ছিত হয়ে আমরা তাদের প্রতি মোহিত। দেখুন তাহলে আমাদের মতন বড় মূর্খ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তো বিরল। যে ভগবান নিজে সহস্তে ভোজন করাচ্ছেন গোপ বালক গোপ কুমারকে, তারপরে মাতৃদেবীগণের অনেক আগ্রহের জন্য তিনি স্নান আদি করেছিলেন, করার পরে ভোজনটা করিয়েছিলেন গোপ কুমারকে, তারপরে তাদের ইচ্ছা পূর্ণের জন্য শ্রীকৃষ্ণচন্দ্র দ্বারকাধীশ ভগবান তিনি নিজেও ভোজন করেছিলেন। কিন্তু নিজে ভোজনের পূর্বে গোপকুমারকে নিজ হস্তে ভোজন করিয়েছিলেন, তারপরে প্রভু বলদেব তারা একত্রে বসে সেবা করলেন ভগবানের ইচ্ছাতে। দেখুন এখানে কিছু বলা বলির প্রয়োজন নেই। সেবা কেমন হবে? সেবা মনের থেকে হয়, সেবা কাউকে তাড়িয়ে হয় না, ধরে বেঁধে সেবা হয়। উদ্ধবজি বুঝতে পারলেন, এখানে দেখুন কত সুন্দর শব্দ প্রয়োগ করেছেন আমাদের শ্রী সনাতন স্বয়ংবাদ, যে অতঃপর শ্রী ভগবত ভাববিজ্ঞ শ্রী উদ্ধবজি মহাশয়, মানে ভগবানের ভাব যিনি বুঝতে পারেন এমন যে উদ্ধব, তিনি গোপকুমারকে সযত্নে সঙ্গে করে নিয়ে গিয়ে নিজের গৃহে নিয়ে গেলেন। কারণ এই উদ্ধবজি তিনিও পরম বৈরাগ্য নিয়ে জীবনযাত্রা করতেন। তিনি কিন্তু সেই দ্বারকাপুরীর যে বিশাল প্রাসাদ সেখানে থাকতেন না, তিনি থাকতেন সেই দ্বারকা ধামের উপবনে, সেখানে তার ভজন কুটির বানানো ছিল, সেটাও দিব্য। সেখানে উদ্ধবজিকে নিয়ে গেলেন, সেখানে উদ্ধবজি গোপকুমারকে নিয়ে গেলেন, কারণ গোপকুমারও প্রাসাদ পছন্দ করবেন না, কারণ গোপকুমার তো বৈরাগ্য এই বৃন্দাবনের বনে বনে হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ করে যত্রতত্র বিচরণ করতে থাকে। এইভাবে উদ্ধবের সঙ্গে থাকতে লাগলেন। উদ্ধবের সঙ্গে এসে যখন যখন প্রভুর দর্শন করতেন, উদ্ধবের আনন্দের সরি গোপকুমারের আনন্দের পারাভার ছিল না। উদ্ধবের সঙ্গে গোপকুমার যখন শ্রী ভগবানের দর্শন লাভ করতেন, দর্শন করে আনন্দে একেবারে আত্মহারা হয়ে যেত, আনন্দে পাগল হয়ে যেত। তো এখানে গোপকুমার নিজে বলছেন যে সেই যে কি আনন্দ, অর্থাৎ প্রবাহের ন্যায় মহা আনন্দ পরম্পরা আমি অনুভব করলাম। হে ব্রাহ্মণ, কামাক্ষার ব্রাহ্মণকে বলছেন গোপকুমার কেশিঘাটে বসে জঙ্গলের মধ্যে পর্ণ কুটিরের মধ্যে বলছেন, হে ব্রাহ্মণ, সেই আনন্দের বর্ণনা হয় না। সেই আনন্দ সাক্ষাৎ বাগ অধিষ্ঠাত্রী দেবী অর্থাৎ মা সরস্বতীকে বলা হয় বাগ দেবী। বাগ দেবী মানে যিনি ভাষায় একেবারে সুনিপুণা, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভাষায় সুনিপুণা মা সরস্বতীকে বলা হয়। ভালো শব্দে সংস্কৃত বা ভালো বাংলা শব্দে বাগ দেবী বলা হয়। তা সেই বাগ দেবী তিনিও যদি আমার সেই আনন্দ কাউকে ব্যক্ত করতে চান, তিনি পারবেন না। আমি প্রভুর দর্শনে এত আনন্দ প্রাপ্ত হতাম, সেই আনন্দ মা সরস্বতীও কাউকে বর্ণন করে বোঝাতে পারবেন না যে প্রভুর দর্শনে কি আনন্দ। এমনকি ভগবত ভক্তিমান মহাত্মাগণ দ্বিপরার্ধকাল বর্ণনা করলেও তার সেই আনন্দের বর্ণনা করতে পারবে না। দ্বিপরার্ধকাল মানে সে অগণিত, আমাদের হিসাবে কয়েক কোটি কোটি বছর। এত বছর ধরে সমস্ত মহাত্মাগণ, তারা তো সবাই পাঠক, সকলেই ব্যাখ্যাকার, তারাও যদি বলেন যে গোপকুমার, গোপকুমারের আনন্দটা আমরা একটু ব্যাখ্যা করি দ্বিপরার্ধকাল পর্যন্ত, অর্থাৎ এই ভৌম সময় অনুসারে কোটি কোটি বছর, তথাপিও তারা পারবেন না। মুমুক্ষুগণ মুক্তিতে যে সুখের নিশ্চয় করেছেন, সেই মুমুক্ষুগণের যে সুখ, তাতেও সুখ আছে, কিন্তু সেই মুমুক্ষুগণের যে সুখ, সেই সুখ বৈকুণ্ঠে তার কোটি কোটি গুণ সুখ বিদ্যমান বর্তমান রয়েছে। আর এই বৈকুণ্ঠ সুখ অপেক্ষাও অযোধ্যার সুখ আরো অধিক, এটা শাস্ত্রে বলা হয়েছে বা সমস্ত ভগবত ভক্তগণ শাস্ত্রকারগণ প্রতিপাদন করেছে। পরন্তু দ্বারকায় যে আনন্দ, সেই আনন্দের পরিমাণ কেউ নিরূপণ করতে পারে না। সুতরাং হে ব্রাহ্মণ, আমি সেই দ্বারকানাথকে দর্শন করে যে আনন্দ লাভ করতাম, তা কেহই বর্ণনা করতে পারবে না, মহা আনন্দ। তা জীব কি চায়? শ্রীল সনাতন গোস্বামী পাদ তার টিকার নাম দিগ্দর্শিনী টিকা। দিগ্দর্শিনী মানে কি? দিগ্দর্শিনীর ব্যাখ্যা আমাদের জানা উচিত। খুব সংক্ষেপ আকারে যেটাকে বলা হয় সেটাকে দিগ্দর্শন বলে। তো সংক্ষেপ আকারে বলছেন কিন্তু সেটা বৃহৎ। তিনি বলছেন যে প্রতিটি জীবই সুখ চায়, সে আপনার দীনহীন কাঙাল থেকে আরম্ভ করে রাজা মহারাজা সাধু সন্ত মুনি ঋষি প্রত্যেকেই চায় কি সুখ, প্রত্যেকেই চায় কি আনন্দ, প্রত্যেকেই চায়। শাস্ত্রে কি বলছেন? সুখং মে ভূয়াৎ দুঃখং মা ভূত, প্রত্যেকটি জীবই সুখ চায়, কেউ দুঃখ চায় না। সুখং মেভুয়াত দুঃখং মাভূত, কেউ দুঃখ চায় না, প্রত্যেকেই সুখ চায়। তা সকলেরই একই কামনা সুখ, সুখের জন্যই তো এত ত্যাগ, এত কৃচ্ছ সাধনা। তাই অন্যান্য জীব হতে মানবের চেতন ধর্মের সর্বাধিক বিকাশ, অন্যান্য জীব জন্তুর থেকে মানবের মধ্যে প্রভু চিত শক্তি কিছুটা বেশি দিয়েছে। চিত মানে জ্ঞান। তা এই জন্য মানবেই সুখ অনুসন্ধান ও দুঃখ নাশের প্রবৃত্তি স্পষ্টতর। সকলেই সুখ চায়, কিন্তু মানব তারা তো একটু বেশি মেধা সম্পন্ন, সুতরাং তারাই সুখের অনুসন্ধান করে। কিন্তু অধিকাংশ মানুষই প্রকৃত সুখ বা আনন্দের লক্ষ্য হয়, তারা এই সংসারে থেকে ভাবছে এতেই সুখ আছে, এতেই আনন্দ আছে। কিন্তু না, এই সংসারে শাস্ত্রে বলছেন সুখ নেই, কিন্তু না আছে এ কথাও বলেছেন, কিন্তু সুখটা ক্ষণিকের জন্য, তারপর ক্ষণে মহা দুঃখ আর দুঃখ। যে পুত্রকে পিতা মাতা ধীরে ধীরে বড় করলো, পড়াশোনা করালো, উপযুক্ত স্থানে গেল, তারপরে কি হলো, সেই অকালে পুত্রটির মৃত্যু হচ্ছে। মৃত্যু হলে কি হচ্ছে, তার পিতা মাতা অনেক সুখ, অনেক সুখ সুখের আশা করেছে, কিন্তু শেষ পর্যন্ত মহা দুঃখ উপস্থিত হল। পিতাই নিজ পুত্রকে স্কন্ধে বহন করে শ্মশানে নিয়ে যাচ্ছে অগ্নি সংস্কার করার জন্য। সুতরাং এই সংসারে সুখ নাইয়ের মধ্যে দুঃখই দুঃখ, দুঃখালয়ম বলা হয়েছে শাস্ত্রে। এই সংসারটা দুঃখের আলয়, তাই শাস্ত্রে কি বলছেন, সুখং মেভুয়াত দুঃখং মাভূত, কেউ দুঃখ চায়। কিন্তু প্রকৃত সুখ কোথায় আছে, প্রকৃত সুখ আছে কৃষ্ণ ভজনে, হরিকথা শ্রবণে, ভক্ত সঙ্গে, এটাই মহাসুখ। মীমাংসা শাস্ত্রেও এই একই কথা বলেছেন, সৈষানন্দস্য মীমাংসা ভবতি, অন্যান্য শাস্ত্রেও সেই একই কথা বলেছে। কিন্তু যারা মুক্ত হতে চান, ব্রহ্মানন্দ অপেক্ষা ভগবানের ভজনের এক বৈচিত্র্যপূর্ণ আনন্দ বিদ্যমান আছে, এবং শাস্ত্র ও অনুভবী মহাজনগণের বাণীতে তা জানা যায়। এই কৃষ্ণ ভজনেই এক বৈচিত্র্যপূর্ণ মহা আনন্দ বিদ্যমান, এর থেকে মহা আনন্দ আর কিছুতেই নেই। শ্রীল রূপ গোস্বামী পাদ তার ভক্তিরসামৃত সিন্ধুতে বর্ণনা করেছেন, ব্রহ্মানন্দ ভবের দেশ চেত পরার্ধ গুণীকৃত নৈতি ভক্তি সুকাম্বোধে পরমাণু তুলামপি। শ্রীল রূপ গোস্বামী চরণ ভক্তিরসামৃত সিন্ধুতে বলছেন, ব্রহ্মানন্দ ভবে দেশ চেত পরার্থ গুণীকৃত নৈতি ভক্তি সুখাম্বোধে পরমাণু তুলামপি। অর্থাৎ ব্রহ্মানন্দ পরার্থ গুণীকৃত হলেও তা ভক্তি সুখ সিন্ধুর এক কোনা আনন্দের আনন্দ তাতে নেই। অতএব যারা এই ভক্তি মার্গে চলে আসেন, ভগবত ভজন করেন, শ্রীমদ ভাগবতাদি গ্রন্থ শ্রবণ করেন, সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে এতে যে দিব্য আনন্দ, এই আনন্দ আর অন্য কিছুতেই নেই। কিন্তু আমাদের শ্রবণটাও ঠিক তৎপর হওয়া উচিত। সুতরাং প্রত্যেকেই এই পৃথিবীতে যত জীব আছে প্রত্যেকেই সুখ চায়, কিন্তু প্রকৃত সুখ একমাত্র এই ভক্তিকে অবলম্বন করলেই পাওয়া যায়। তো আমরা অর্ধকার দিনের সময় অনুসারে পাঠের বিরতি এখানেই দিলাম। এর পরবর্তী অংশ আমরা শ্রীমতী রাধারানী জীবের কৃপা হলে আগামী দিনে শ্রবণ করব। অত অর্ধকার